দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। দর্শক, আপনারা জানেন যে পারিবারিক ও সামাজিক ব্যাধিতে সমাজে হোক কিংবা পরিবারে যে সকল অসঙ্গতি রয়েছে, অসামঞ্জস্যতা রয়েছে, যে সকল ব্যাধি রয়েছে, সে এমন এক ব্যাধি যা মানুষকে শুধু তার প্রাণী হরণ করে না, বরং তার ইমানকেও হরণ করে নিয়ে যায়। কি সেই ব্যাধি, আজকের আলোচ্য বিষয় আমরা শুনবো ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, তার মধ্যে হতে চলুন একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি কঞ্জুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যখন বৃহস্পতিবার আসে আল্লাহ পাক ফেরেশতাদের প্রেরণ করেন, বৃহস্পতিবার যখন আসে আল্লাহ পাক ফেরেশতাদের প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ ও স্বর্ণের কলম থাকে, তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতি ও জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মানুষ যেহেতু দলবদ্ধ জীব, তাই দলবদ্ধ না হয়ে, একত্রিত না হয়ে, গোত্রবদ্ধ হয়ে না হয়ে, সামাজিকভাবে কিংবা পারিবারিকভাবে একত্রিত না হয়ে মানুষ বসবাস করতে পারে না, একসাথে বসবাস করতে হয়। সেই প্রাচীনকাল থেকে এই ধারাবাহিকতা চলে আসছে, আর তাই তো মানুষকে বলা হয় সামাজিক জীব, মানুষ হচ্ছে সোশ্যাল বিং। আর এই সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেই সমস্যা কখনো সে নিজেই সৃষ্টি করে, কখনো বা সেই সমস্যার বেড়া জালে, সমস্যার আবর্তে সে জড়িয়ে যায়। ঠিক তদ্রূপ আজও একটি সমস্যা বলি কিংবা ব্যাধি বলি আমরা চয়ন করেছি, এমন একটা বিষয় আজকে আমরা সিলেক্ট করেছি যে বিষয় সম্পর্কে না জানলে হয়তো অনেক কিছু থেকেই আমরা পিছে সরে যাব, অনেক কিছুই আমাদের জানা হবে না, অনেক কিছু থেকেই আমরা এর যে ভয়াবহ দিক রয়েছে সে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে দুনিয়া ও আখেরাতে আমাদের হতে হবে ক্ষতিগ্রস্ত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে বিপদ আসার পূর্বেই সেই বিপদ সম্পর্কে সচেতন থাকে, আমাদেরকেও সচেতন হতে হবে। আর আজকের সেই বিষয় কী নিয়েছি আমরা সে সম্পর্কে আমরা জানব। চলুন প্রথমেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশনস অফ মুসলিম ইজ বেটার দ্যান হিজ অ্যাকশনস, সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত করে নিই আমরা, অন্তত একটি নিয়ত আমরা করি যে জাস্ট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড উই উইল ওয়াচ দিস প্রোগ্রাম ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অল মাইটি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা দেখব এই অনুষ্ঠান। পাশাপাশি এই নিয়ত আমরা করে নিতে পারি যে এই অনুষ্ঠান থেকে যে সকল মদনী ফুল তথা শিক্ষণীয় বিষয়াদি আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্য মুসলমানকেও আমরা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব সেই মহান হাদিসে পাকের উপর আমল করে। কি সেই হাদিসে পাক? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আননি ওয়ালা ওয়ায়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়। আর এটাই হচ্ছে নেকির দাওয়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজে আমল করার এবং অন্য মুসলিম ভাইদেরকে আমল করতে উদ্বুদ্ধ করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানবিক মূল্যবোধের অবক্ষয়। জি, ঠিক শুনেছেন। আজকে আমরা যারা আশরাফুল মখলুকাত খ্যাত মানব সমাজ রয়েছি, মানব জাতি রয়েছি, আর মানব জাতি কাদেরকে বলে? যাদের মাঝে মনুষ্যত্ব রয়েছে, যাদের মাঝে ইনসানিয়াত রয়েছে, কিন্তু সেই মনুষ্যত্বটুকুকেই যদি মানব দেহ থেকে, অর্থাৎ মানব চরিত্র থেকে যদি তুলে নেওয়া হয়, তাহলে সেই মানুষ নামের সেই প্রাণীটি ভিতরে আর কিছু অবশিষ্ট থাকে না। যদি মনুষ্যত্বই বের হয়ে যায় মানুষের ভিতর থেকে, অবশিষ্ট কী থাকবে? শুধু প্রাণটা। তো প্রাণ তো পশুদেরও আছে, জানোয়ারেও আছে। জানোয়ার যে থাকে বনে, হিংস্র প্রাণী, পশু প্রাণী, তাদেরও প্রাণ থাকে, কিন্তু মনুষ্যত্ব থাকে না, বিবেক থাকে না, থাকে না ভালো মন্দ, ভালো মন্দের হিতাহিত জ্ঞান। তো মানবিক মূল্যবোধের অবক্ষয় শুনবো আজকে আমরা, আর সেই মূল্যবোধের অবক্ষয় হিসেবে আজকে আমরা নিয়েছি দ্রব্যের মধ্যে ভেজাল মিশ্রণ করা আর ওজনে কম দেয়া। শুনবো আমরা, এ এমন এক বিষয় যা মানুষকে মেরে ফেলার সামিল। এমনভাবে ভেজাল মেশানো হচ্ছে খাদ্যে যে কেউ মরে যায়, যাক কোনো সমস্যা নেই, আমি বড় লোক হব, আমি বিত্তশালী হব, সমাজে আমার দশতলা বিল্ডিং থাকা চাই, আমার গাড়ি থাকা চাই, আমার বাড়ি থাকা চাই। কেউ মরে যায়, যাক সমাজ যদি ধ্বংস হয়ে যায়, যাক কোনো সমস্যা নেই, কিন্তু আমার অর্থ বিত্ত সব কিছু থাকতে হবে। শুনবো আমরা আজকে ইনশাআল্লাহ, রয়েছেন মাদনী চ্যানেলের বিজ্ঞ মোবাল্লিক, আমাদের মাদনী চ্যানেলের পরিচিত মুখ, আমরা খুব ভালো করে চিনি যাকে, আমাদের সৈয়দ আলফেসানি আত্তারি। কেমন আছেন আলফেসানি ভাই? ভালো আছেন, মাশাআল্লাহ। পাশাপাশি রয়েছেন আমাদের ফজলে রব্বি আত্তারি। আমরা শুনবো আজ প্রাণবন্ত আলোচনা। প্রথমেই আমি আলফেসানি ভাইয়ের কাছে যাব, কিছু এ বিষয়ে কিছু মাদানী ফুল গুরুত্ব বিষয় সম্পর্কে আজ আমরা জানব ইনশাআল্লাহ।
মানবিক মূল্যবোধ হয় ব্যাপারটি শুনলেই যেন আমাদের মাঝে শিউরে ওঠে, এবং গোটা দুনিয়া জুড়ে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে এক ধরনের মানসিক সংকটে ভুগছে সবাই। সংকটটা কিছুটা এরকম যে যা সে করছে
জি
তা সে করতে চায় না, যা সে দেখছে তা সে দেখতে চায় না, তা সে গ্রহণ করতে পারছে না। মনপ্রাণে এটা নিতে পারছে না, নিজের কাছেও যে কাজগুলো হচ্ছে অথবা যা কাজগুলো করছে, নিজের কাছেও নিজের মন তাকে আপনার নৈতিক সমর্থন সে পাচ্ছে না। তারপরেও এই কাজগুলো করতেই হচ্ছে, করেই যাচ্ছে, নিজের চোখের সামনে ইচ্ছার বিরুদ্ধেই ঘটে যাচ্ছে অনেক কিছু। আর এই মূল্যবোধ নিয়ে তৈরি হচ্ছে বড় ধরনের নৈতিক সংকট, নৈতিকতা আমাদের মধ্য থেকে চলেই যাচ্ছে। এই মানবিক মূল্যবোধের অবক্ষয় যদি আমরা কিতাবের ভাষায় একটু শুনি, তাহলে বলতে হয় যে মানবিক মূল্যবোধ বলতে মানুষের মানবিক আচরণ, ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করাকে বোঝায়।
ডেফিনেটলি,
এখন এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে, যেমন মানুষে মানুষে ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন যেটাকে বলা হয়, বন্ধুত্বপূর্ণ আচরণ যাকে বলা হয়, দয়তাপূর্ণ আচরণ যাকে বলা হয়, বিশ্বাস যাকে বলা হয়, সম্মান, সততা, ন্যায় বিচার, দায়িত্ব, সাহস, শ্রদ্ধাবোধ, এই সকল কিছু মিলেই হচ্ছে মানবিক মূল্যবোধ।
মূল্যবোধ
আর এই সকলের কমতি যেখানে চলে যাবে, চলে আসবে, সেখানেই বলা হবে অবক্ষয়।
অবক্ষয়।
রফিক ভাই, একটা শিশু জন্মের পর থেকে
জি
তার পরিবার থেকে নৈতিক মূল্যবোধ অর্জন করে থাকে, শিখে থাকে, সে জেনে থাকে জি পরিবার থেকে, যে পরিবারের সদস্যদের নৈতিকতা মূল্যবোধ সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হয় না সে পরিবারে দুঃখ কষ্টের কোনো অন্ত থাকে না। দুঃখ কষ্ট এগুলো বাড়তেই থাকে, ফলে সে পরিবারের কেউ নৈতিকতা মানবিক মূল্যবোধ অর্জন করতে পারে না, তার মধ্যেই নৈতিকতা থাকে না। তো যখন কারো মাঝে মনুষ্যত্ব থাকে না তখন তার মাঝে পশুত্ব এসে ভর করে। এভাবেই একটি পরিবারে একটি অমানুষের জন্ম হয়
জি,
যার দরুন শুধু পরিবারই নয় সমাজ, রাষ্ট্র এবং ওয়ার্ল্ড ক্ষতিগ্রস্ত হয়। যেভাবে করে আমরা যদি একটু দেখি, যদি কাউকে সাপে কামড় দেয় তাহলে সাপের বিষ শুধু আঙুলের মাথায় থাকে না, পায়ের আঙুলে থাকে না, পুরো দেহের মধ্যে ছড়িয়ে যায়। তেমনইভাবে যখন আমার পরিবারের মধ্যে একটি মনুষ্যত্ব বোধহীন মানুষ থাকবে, অমানুষ থাকবে, পশুত্ব বোধ নিয়ে সে জন্মগ্রহণ করবে এবং সমাজের মধ্যে বিচরণ করবে, তখন এই মানুষ পুরো এই মানুষটি দ্বারা পুরো সমাজ প্রভাবিত হবে। আদি শুরুতেই বলেছেন মানুষ আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জীব বলা হয় মানুষকে। তো এই শ্রেষ্ঠ জীব, সেরা জীব, আশরাফুল মখলুকাত, আল্লাহর অশেষ এটা মেহরবানি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে। যখন সৃষ্টি করেছেন তখন পরামর্শ করেছেন ফেরেশতাদের কাছ থেকে, ফেরেশতারা নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ পাক বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না।
আল্লাহু আকবার।
আল্লাহ পাক, এ যেন আল্লাহ পাক আমাদের প্রতি, একটা মানুষ আছে না আপনার প্রতি আমার একটা ই থাকে
মমত্ব বোধ, একটা ভ্রাতৃত্ব বোধ, যে মায়া মমতা
এক্সেপশন থাকে যে আমি তার থেকে এটা মানে আশা করি,
একটা আস্থা থাকে,
আস্থা থাকে। তো এখানে যেমন এমনটাই আল্লাহ পাক আমাদেরকে এমন করে সৃষ্টি করেছেন যে না, আমার আমি এই আদম সন্তানকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে, তারা আমার রিয়াজত করবে,
আমি যা জানি তোমরা তা জানো,
তোমরা তা জানো না, আমি আমার হুকুম পালন করবে, আমি যা নিষেধ করবো তা থেকে সে তারা বিরত
বিরত থাকবে।
কিন্তু দেখা গেল আল্লাহর প্রিয় বান্দাগণ তো থাকেনি, কিন্তু ওই যে মনুষ্যত্ব বোধহীন মানুষ, পশুত্ব বোধ নিয়ে যাদের আপনার ফ্যামিলি থেকে বড় হয়, তো তাদের মধ্য থেকে এমন কিছু মানুষ সমাজের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে যাদের কারণে পুরো সমাজ প্রভাবিত হয়, দেশ প্রভাবিত হয়, এবং একটা একটা করে অপরাধ থেকে অপরাধ, অপরাধ থেকে অপরাধ করতে 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 মানবিক মূল্যবোধের অবক্ষয় হয়ে যায়। এখন দেখুন, এখানে আমরা যে সমাজে বসবাস করছি, তো এখানে কিন্তু অপরাধ প্রবণ, অসহিষ্ণু, অবক্ষয়গ্রস্ত সমাজ আমাদের সামনে রয়েছে। এর আপনি এক একটি উদাহরণ দিতে গেলে এক একটা অনুষ্ঠান আমাদের ক্রিয়েট করতে হবে
জি।
এটা সত্য, সামাজিক অবক্ষয় দিনে দিনে চরম আকার ধারণ করছে, আর এমন কোনো অপরাধ নেই যা সমাজে সংঘটিত হচ্ছে না। যা সমাজে সংঘটিত হচ্ছে সেগুলো আমাদের চোখের সামনেই রয়েছে। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, মা বাবা নিজ সন্তানকে, ভাই ভাইকে অবলীলায় দেখবেন হত্যাই করে চলছে, অথবা নির্যাতন করে চলছে, নিপীড়ন করে চলছে, ঠকিয়ে চলছে, প্রতারণার মধ্যে জড়িত রয়েছে। দেখবেন যে অর্থ সম্পত্তির লোভে সমাজে এমন এমন অপরাধ সংঘটিত হচ্ছে যেগুলো বলাই বাহুল্য। তেমনইভাবে আপনি দেখবেন মানবিক মূল্যবোধের অবক্ষয়ের যে আমাদের সমাজের মধ্যে রয়েছে নিঃসঙ্গতা, বঞ্চনা, অবিশ্বাস আর অপ্রাপ্তিতে সমাজে আত্মহননের যে ঘটনাও আমাদের সমাজে বেড়েই চলছে
জি।
সর্বসাকুল্যে বলা যায় রফিক ভাই, যে আপনি যে দুটি পয়েন্ট এখানে প্রথমেই দর্শকদেরকে জানিয়েছেন, ওজনে কম দেয়া এবং ভেজাল, খাদ্যে ভেজাল, সেদিকটা তো অবশ্যই আমাদের মাঝে রয়েছে, কিন্তু এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মূলত আমি প্রথমে যে পয়েন্টটা এখানে নিয়ে আসলাম সেটা হচ্ছে যে একটা মানুষ ছোট থেকেই সে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে পড়ে যাবে যদি পারিবারিক শিক্ষা তার মধ্যে না থাকে।
খুব চমৎকার আলোচনা করেছেন দর্শক। দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানবিক মূল্যবোধের অবক্ষয়। তো যাই হোক দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র বাণী রয়েছে এই খাদ্যে ভেজাল সম্পর্কে। কোরআনে পাকেও এসেছে ওজনে কম দেওয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা এরশাদ করেন সূরা আনআমের মধ্যে, তোমরা পরিমাপ এবং ওজন পূর্ণ করে দাও ন্যায় নিষ্ঠার সাথে, আমরা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেই। অর্থাৎ আল্লাহ তাআলা এরশাদ করছেন যে আমি কাউকেই তার সাধ্যের অতিরিক্ত আমি কখনোই কষ্ট দেই না। এই যে একটা আয়াতে করিমা, এরপর আমরা যদি হাদিসে পাক দেখি, হাদিসে পাকের মধ্যে আপনার এসেছে মুসলিম শরীফের হাদিস, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে যেতেন তখন বিক্রেতাদের উদ্দেশ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা শুনিয়ে বলতেন যে আল্লাহকে ভয় করো, পরিমাপ ও ওজন ন্যায্যভাবে করো, কেননা মাপে কম দানকারীগণ কিয়ামতের দিন দণ্ডায়মান থাকবে এমন অবস্থায় যে ঘামে তাদের কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে, তাদেরই ঘামে তাদের কানের অর্ধেক পর্যন্ত ডুবে যাবে। এটা তো একটা সিম্পল ব্যাপার, কেউ যদি আমাদেরকে বলে যে পানিতে কান পর্যন্ত পানিতে নেমে দাঁড়িয়ে থাকো, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারব? একটা প্রশ্ন, এক ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টা? কিয়ামতের তো এক একটা দিন হবে 50 বছরের সমতুল্য, এক একটা দিন কি অবস্থা হবে সেখানে? এটা একটা চ্যাপ্টার, একটা মানে পানিশমেন্টের কথা বলা হয়েছে, এছাড়া আরো অসংখ্য পানিশমেন্ট রয়েছে এই ব্যাপারে। একটাবারও কি চিন্তা হয় না আমি যেই খাবারের মধ্যে ফরমালিন মেশাচ্ছি, আমি যেই খাবারের মধ্যে কার্বাইড মেশাচ্ছি, আমি যেই খাবারের মধ্যে ইউরিয়া মেশাচ্ছি, এই খাবার যদি আমার পরিবারের মানুষ খায় এর থেকে লব্ধ অর্থ তো আমিই খাবো, তাই না? আমার পরিবারকে খাওয়াবো। সেম জিনিসটা তো বাজারে বিক্রি হচ্ছে, আমি যখন খাদ্যের মধ্যে ভেজাল মিশ্রণ করছি আরেকজন তো বসে নেই, আপনার পাশের দোকানদার চিন্তা করবে আপনি কম দামে মানুষকে মাল ছেড়ে দিচ্ছেন, কি করে ছাড়ছেন? পাশের বেচারা সে সঠিক দামে নিয়ে আসছে, সঠিক দামে সে বিক্রি করতে পারছে না, কম দামে তাকে বিক্রি করতে হচ্ছে, সে দেখছে যে আপনি তার সামনে 10 তলা বিল্ডিং করে নিচ্ছেন আর সে সেখানেই পড়ে আছে, সাত সাগর পাড়ি দিয়ে সেই কথাই পড়ে আছে। এখন তারও তো মনে লোভ জাগবে, মানুষ তো, যে আমিও কিছুটা ফরমালিন মেশাই, আমার তো খাবার প্রতিদিনই পচে যায়, আমিও কিছুটা কার্বাইড মেশাই, আমিও কিছুটা ইউরিয়া মেশাই। একবার কি ভেবে দেখেছেন যে সেই খাবার যদি আপনার পরিবারকে খাওয়ানো হয়, আপনার স্ত্রীকে খাওয়ানো হয়, আপনার সন্তানকে খাওয়ানো হয়, কিংবা আপনার সামনে দেয়া হয় খেতে, তখন আপনি কি করবেন? এটা একটা সিম্পল কোশ্চেন। এছাড়া দুনিয়া ও আখেরাতে তো লাঞ্ছনা রয়েছেই, অপমান তো রয়েছেই, শাস্তি তো রয়েছেই। এই যে হারামের টাকা, এই টাকা কি থাকবে চিরকাল? না, শুনবো আমরা ইনশাল্লাহ। যাব ফজলে রব্বি ভাইয়ের কাছে, তার আগে কিছু প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্ন সামিল করে নিয়েছি। জি, কল শুনিয়ে দিন।
নাম হাসান, আমার বাড়ি সিলেট মলিবাজার, মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি আসলে অনেক সুন্দর একটি অনুষ্ঠান। হুজুরের কাছে আমার জানা ছিল ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয়কৃত অর্থ দিয়ে পরিবারের ভরণ পোষণ করা কেমন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলে ভালো হতো।
ভেজাল খাদ্যদ্রব্য মিশ্রিত লব্ধ অর্থ দিয়ে পরিবারের ভরণ পোষণ করে কেমন? আসলে প্রশ্নটা তো তাকেই করা উচিত ছিল যে ভেজাল মিশ্রিত করে, যে আপনি যে হারাম খাওয়াচ্ছেন আপনার পরিবারকে, তারা কি কিয়ামতের দিনে এর দায়ভার নেবে? আপনার স্ত্রী কি এর দায়ভার নেবে? স্ত্রী কি বলেছে আপনাকে যে আপনি হারাম খাওয়ান তাকে? সন্তান কি বলেছে যে তাকে হারাম খাওয়ান? তাহলে কেন আমাদের আস্থা কোথায়? আল্লাহ তাআলার প্রতি যেই আস্থা, যেই যেই বিষয়ে আল্লাহ তাআলা রিজিকের বিষয়ে, যে বিষয়ে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে বান্দাকে, ওয়াদা করেছে যে আমার বান্দা যদি গর্তের মাঝেও থাকে, পাহাড়ের কোনো গুহার মাঝেও থাকে, আমি সেখানে তার রিজিক পৌঁছে দেব।
আল্লাহ রাসূলের ফরমান হচ্ছে যে ব্যক্তি প্রতারণা করবে সে আমাদের উম্মত না।
আহা,
প্রতারণা! এখানে খাবারের ব্যাপারে যেগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে, দেখলে তো আমরা খাবো না, কেউ
তো মানুষ হত্যার সামিল।
যেমন আমি পড়ছিলাম আপনার বিভিন্ন আর্টিকেল, জিলাফি, মুড়ি ইত্যাদি তাজা রাখার জন্য, মচমচে রাখার জন্য পোড়া মোবিল ইউজ করা।
আহা,
চিন্তা করতে পারেন,
পোড়া মোবিল, ইঞ্জিনের পোড়া মোবিল
ইউজ করা হয় মচমচে রাখার জন্য, যেন দীর্ঘক্ষণ মচমচে,
চানাচুর ভাজা হয়,
চানাচুরগুলো মচমচে রাখার জন্য। আমরা কি খাচ্ছি? সবচেয়ে রফিক ভাই আফসোসের কথা হচ্ছে আমাদের দেশে সরকার কতক্ষণ করবে, সরকারেরও একটা লিমিট রয়েছে। যখন এই নৈতিক
সরকার করছে তার সাধ্যমতো করছে,
নৈতিক অবক্ষয় যেখানে আমরা বলব, মানবিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় যেখানে চলে আসছে না, সেখানে সেই দিকটাই আমরা তুলে ধরছি। যদি আমরা নিজেরাই সংশোধন না হই, আজকে ডেট দিল, সিরগারা হলো, কিছুদিন পর ছেড়ে তো দিতেই হবে, আবার ছেড়ে দিল, আবার আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসলো, আবার সেই কাজ শুরু করছে,
সেই কাজ শুরু করছে,
আবার সেই অপরাধ।
আমার সেখানে 1,00,000 টাকা জরিমানা হয়েছে কিংবা 4,00,000 টাকা জরিমানা হয়েছে, এখন সেটাকে 8,00,000 করে তুলতে হবে,
সেই সেই জিনিস হচ্ছে
একটা টেন্ডেন্সি।
এখন এখন এখানে আপনি দেখবেন যে সাধারণ মানুষ ভোক্তা পর্যায়ে যে সমস্যাগুলোতে জর্জরিত হচ্ছে, মানুষ অল্পতে অসুস্থ হয়ে যাচ্ছে। এতটা রোগ কিন্তু আমাদের সমাজে ছিল না। মানুষ এই রোগাগ্রস্ত হলে আলটিমেটলি সে ইবাদত থেকে দূরে চলে যায়, ইবাদত করতে পারেন না। অল্পতেই দেখা যায় যে হাড়গোড় কেমন নরম হয়ে যায়, জোড়ায় জোড়ায় ব্যথা শুরু হয়ে যায়, এরপরে আপনার ডায়াবেটিস হয়ে যায়, উচ্চ রক্তচাপ হয়ে যায়, হার্ট ফেলার হয়ে যায়, কিডনি সমস্যা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বড় বড়। এবং এই রোগগুলোর ব্যয়ও অনেক, স্বার্থে ওষুধ এবং এগুলো ব্যয়ও অনেক। তো এই খাবারগুলো খেয়ে মানুষের জীবন, জনজীবন আজকের অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, ঔষধ খাচ্ছে ব্যথা যাচ্ছে না। ব্যথা যাবে কীভাবে? ব্যথা যাওয়ার মানে এর যে মূল চাবিকাঠি সেটাই তো আমরা শেষ করতে পারি না।
মানুষের
রোগের উৎস তো খোঁজ করে এই উৎস দূর করতে হবে।
মানুষের শরীরে যখন আপনার ডিজিজ রেজিস্টেন্স সেল থাকে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা যখন ব্লান্ট হয়ে যায়, তখন কিন্তু ওষুধেও কিন্তু কোনো কাজ হয় না, ওষুধ ধরে না। শুনবো ইনশাআল্লাহ আপনার কাছে আবারও। আমরা কল শুনছিলাম, জি পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার বাড়ি পাবনা, আমি এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি, আপনাদের অনুষ্ঠানটা এত ভালো লাগে, সুন্দর লাগে, এই চ্যানেলটা এখনো চলছে ইনশাল্লাহ। সবাইকে বলি আপনার সব খুশি ভালো লাগে, এইটার জন্য 12 মাসে চালু থাকে, আমার জন্য দোয়া করেন।
অবশ্যই ভাই, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করি। প্রত্যেক মমিন মুসলমান আমাদের উচিত একে অপরের জন্য দোয়া করা। আসবো ফজলে রাব্বি ভাইয়ের কাছে, যেহেতু আজকের বিষয় সম্পর্কে আপনি জেনে গেছেন ইতোমধ্যে যে মানবিক মূল্যবোধের অবক্ষয়, যেখানে বলা হচ্ছে একজন মানুষ, মানুষকে মানুষ কেন বলা হয়, মনুষ্যত্ব বোধ আছে তাই, আর সেই মনুষ্যত্ব বোধটাই যদি তার ভিতর থেকে চলে যায়, শুধু রয়ে যাবে প্রাণটা। সেই প্রাণ যখন তার থাকবে, তখন তার মাঝে আর একটা হিংস্র পশুর মাঝে কোনো পার্থক্য থাকবে না। আজকে যখন বর্তমান সমাজে মানুষের মূল্যবোধের অবক্ষয় বেড়েই চলেছে, মানে কটা দিক নিয়ে আলোচনা করব, মাদানী চ্যানেল এখন বিষয় খুঁজে পায় না যে কোন বিষয় নিয়ে আলোচনা করবে, সবগুলোই জরুরি। আর এই বিষয়গুলো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, তারপরেও যদি আমাদের ঘুম ভাঙত, অবশ্য আল্লাহ চাইলেই হবে, আল্লাহ না চাইলে তো আমরা শুধু মানুষ হিসেবে আমরা শুধু চেষ্টাটুকু করতে পারি। জি,
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই মানবিক মূল্যবোধের অবক্ষয় এটা দিন দিন বেড়েই চলেছে, আর দিন দিন ধোকা, খাবারে ভেজাল, তো মানুষত্ব শেষ হয়ে যাচ্ছে দিন দিন, এমন মনে হচ্ছে যে ওই জাহেলি যুগ আবার চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলি যুগ এর মানুষকে পথ দেখিয়েছিলেন,
অন্ধকারের
যে যুগ ছিল, জি, সেই মানুষদেরকে পথ দেখিয়ে, কোরআনের আলো থেকে পথ দেখিয়ে তাদেরকে হিদায়াতের পথে এনেছিলেন। কিন্তু আজ আমরা ওই হিদায়াত থেকে, কোরআনের যে হিদায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর যে হিদায়াত ছিল,
জি,
সেটা থেকে দিন দিন আমরা দূরে চলে যাচ্ছি। বিধায় আজ এই এমন একটি সংকট যে মানবিক মূল্যবোধের অবক্ষয় দেখা যাচ্ছে, অর্থাৎ মানে কেউ কারো পরোয়াই করছে না। একজন মুসলমান আরেক মুসলমানের সাথে কেমন হওয়া উচিত, তাকে কল্যাণ, অর্থাৎ একজন মুসলমান তো অপর মুসলমানের কল্যাণ চায়, কিন্তু আজ সেটা দেখা যাচ্ছে না। আজ শুধু এটাই দেখা যাচ্ছে আমার লাভ কিভাবে হয়, অন্য মানুষকে আমি কিভাবে ঠকাতে পারি। তো মনে রাখবেন যে ধোকা দেয়া, কাউকে প্রতারণা করা, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই অপছন্দনীয় একটি কাজ। আমাদের নবী ধোকাকে এত অপছন্দ করতেন যে ইরশাদ করলেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, বললেন যে ধোকা দিল সে আমার অন্তর্ভুক্ত নয়। এটা মানুষ কখন বলে? যেমন একজন বাবা তার ছেলেকে যদি এটা বলে, তুমি আমার ছেলে না, এটা কখন বলে? বাবা যখন অনেক অসন্তুষ্ট
হয়ে যায়
তখন এই কথাটা বলে। তো আমাদের নবী যখন এটা বলছেন যে ধোকা দিল সে আমার অন্তর্ভুক্ত না,
ত্যাজ্য করে দেয় বাবা মা,
হ্যাঁ হ্যাঁ,
তুমি আজকে থেকে আমাদের
সন্তান না,
ছেলে না, বের হয়ে যাও। যেই বাবা জন্ম দিয়েছে, যেই মা জন্মদাত্রী, যে মা যে জন্ম দিয়েছেন, যেই মা বাবা, তারাই যদি আমাদেরকে স্বীকৃতি না দেয় তাহলে কোথায় যাব।
তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি একটা চিহ্ন, যে তিনি ধোকাকে খুবই অপছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, কিছু খাদ্যের স্তূপ ছিল সেখানে,
জি।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ সেখানে দাঁড়ালেন এবং ওই খাদ্য স্তূপের ভিতরে নিজের হাত মোবারক দিলেন। তো ভিতরে ওই খাদ্যটি ভেজা ছিল, গম ছিল,
সিক্ত ছিল,
জি,
ভেজা ছিল,
হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মালিক কে? তো একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। বললেন, ভিতরে ভেজা কেন? তিনি বললেন যে হুজুর, বৃষ্টি হয়েছিল যার কারণে গমগুলো ভিজে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সেটাকে উপরে রাখতে পারতে যাতে মানুষ সেটা দেখে নিত। কারণ এখন যদি সেটা বিক্রি করো আর মানুষ তো সেটা জানবে না, মানুষ সেটা নিয়ে যাবে, আর এটাই হবে কি,
ধোকা।
আর ওই সাহাবি এটা ইচ্ছা করে করেননি,
বুঝতে পারেননি।
তিনি সবগুলো মাল রেখেছিলেন, উপরেরটা রোদে শুকিয়ে গিয়েছিল কিন্তু ভিতরেরটা শুকে যায়নি। তো আমাদের নবী তো এটাও পছন্দ করেন না যে শুকনো মালের সাথে কেউ ভিজা মাল না বলে দিয়ে দেয়। তো আজ দেখা যাচ্ছে ভেজালের যে কথা চলল, তো এমন এক, আমরা সবাই জানি যে অনেকে দুধের মধ্যেও পানি মেশায়, তো পানি মিশ্রণ করে। তো পানিও একটু খাবার জিনিস, মানুষ যদি দুধ পানি মিশ্রিত দুধ খায় মানুষ কিন্তু মারা যাবে না বা কোনো রোগ হবে না, এটাও ইসলামে কিন্তু
নিষেধ।
কারণ আপনি পানি দিলেন,
সে তো দুধের টাকা দিচ্ছে, সে পানির টাকা দিচ্ছে না,
এটাই তো। এটাও আপনার যতটুকু পানি দিয়েছেন আর দুধের মানে মূল্য নিলেন সেটা কিন্তু
ধোকা
হয়ে গেল এবং হারাম হয়ে গেল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে খাবারের জিনিস না, যেগুলো সেগুলোও মিশ্রণ করা হচ্ছে। শুনলাম যে মরিচ গুঁড়া যে থাকে না, সেটার মধ্যে কাঠের যে গুঁড়া সেটাকে ভুষি যেটাকে বলা হয়, সেটা লাল রং করে, সেটাকে লাল রং করে,
সেটা রংটাও কেমন,
সেটাও একদম
ফেব্রিক কালার,
জি,
ফুড কালার না, কিন্তু ফুড গ্রেড কালার হলে তো সেটার কথাও আলাদা, যে ফুড গ্রেড কালার দিচ্ছে,
জি,
ফেব্রিক কালার, যে কালারটা কাপড়ে দেয়া হয়, যা খেলে মানুষের ক্যান্সার হতে পারে।
তো এমন এমন জিনিস খাবারের সাথে মিশিয়ে সেটা বিক্রি করে দিচ্ছে। তো মানুষ আপনার কাছে যাচ্ছে বিশ্বাস করে, কিন্তু আপনি কি করলেন, আপনি ওই মানুষের জীবনের সাথে
বিশ্বাসঘাতকতা,
বিশ্বাসঘাতকতা যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বিশ্বাসঘাতকতা যে করে এমন ব্যক্তিকে কিয়ামতের দিন একটি পতাকা দেয়া হবে আর বলা হবে যে এই ব্যক্তি অমুকের পুত্র অমুক, সে দুনিয়াতে বিশ্বাসঘাতকতা করত, অর্থাৎ মানুষ তার কাছে বিশ্বাসের সাথে যেত, তার উপরে বিশ্বাস করত, কিন্তু সে তাদেরকে ধোকা দিত। তো এত অপছন্দনীয় কাজ এই ধোকা দেয়া, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদমই পছন্দ করেন না। তো আমাদের উচিত যাতে আমরা আজ মুসলমানের কল্যাণ চাই। আমাদের নবী বলেছেন যে যখন তুমি কাউকে কোনো জিনিস বিক্রি করো তখন তাদেরকে একটু বাড়িয়ে দিয়ে দাও, একটু বাড়িয়ে দিয়ে দাও। কিন্তু আমাদের কাছে আজ আমাদের এখানে উল্টা চলছে যে আমরা
ওজনে কম করে দিই,
ওজনে কম দিয়ে দেই, অথচ যদি আমি বাড়িয়ে দেই তাহলে ইনশাআল্লাহ দেখবেন কাস্টমার আমার কাছেই বেশি আসবে। কারণ জি
কাপড় কিনতে গেলাম,
জি
তো এখন সেম কাপড় এক দোকানে এক দাম, অন্য দোকানে বেশি। এখন আমি প্রশ্ন করলাম, ভাই এই দোকানে এটা, এ দোকানে এটা, এর মানে কি? কয়েকটা দোকান দেখা হলো, তো একজনে বলল যে এটা করা যায়, কম দাম রাখা যায়, যদি আমি আপনার থেকে একটু কাপড় রেখে দেই তো আপনাকে মাপে কম দেই, তাহলে অ্যাভারেজে আমার এই কমের টাকাটা এর
মধ্যে কভার হয়ে যাবে,
কভার হয়ে যাবে। এর মানে হচ্ছে আপনি যে এক গজ কাপড় কিনবেন এর মধ্যেও ভেজাল দিচ্ছে, আমি তো আপনি আইসা এক গজ মাপি না, ঘরের মধ্যে এসে আর
মাপে না,
কখনোই কেউ মাপে না, বলে দেয় যে বাস এটা ই করো। কেননা সাধারণ ব্যাপার, যদি একটা পাঞ্জাবি বানাতে 3.5 গজ লাগে তাহলে দেখা যায় যে ওখান থেকে কাপড় বেঁচে যায় কিছুটা, টেইলার্সের কাছে অনেক কাপড় বেঁচে যায়, তো সাধারণভাবে মাপে না। তো এখানেও কি এই যে ভেজাল কোথায় নাই, আপনি দেখবেন যে মাছ কিনতে যাবেন, এখন আমি একবার বরিশালের মধ্যেই মাছের আড়তে গেলাম, এখন দেখবেন ইলিশ মাছগুলো, ইলিশ মাছগুলো বাঁকা করে রাখে, এভাবে বাঁকা, মানে বাঁকা করে রাখে। এখন আমি আঙ্গুল দিয়ে অনেক সময় মাছ ধরলে বোঝা যায় যে এটা কি মাছ, মানে পচা না ভালো, নরম হয়ে গেলে বুঝতে হবে যে এটা মানে খাবারে হয়তো
অনুপযুক্ত
ই হবে। পরবর্তীতে এক ভাই বললেন যে এই যে এরকম করে রাখার মানে কি আপনি জানেন, আপনি আঙ্গুল দিয়ে তো এটা টাইট পাবেন, কারণ এটা বাঁকা করে রাখলে মাছটা টাইট থাকে। মানুষের ধোকা দেওয়ার যে কত পন্থা রয়েছে রফিক ভাই সমাজের মধ্যে, মাছের আপনার ইর মধ্যে ফুলকার মধ্যে রং মিশ্রিত করে দেয়, কারণ লাল যদি থাকে দেখায় দেখবেন যে ফুলকা উঠিয়ে দেখে দেখেন তাজা, অথচ এর মধ্যে রং দেয়া, লাল রং দেয়া,
রং দেয়া রক্ত পাওয়া যায়।
হ্যাঁ,
কসাই যদি পাশে কোনো মানে কসাইখানা থাকে সেখান থেকে গরু জবাই করলে যে রক্ত সেটাও সংগ্রহ করে সেটাও দেওয়া যায়।
এটা দিলে, এটা যদি দেওয়া হয় তাহলে বোঝা যাবে লাল হবে, কাস্টমার বুঝবে যে এখানে কি তাজা মাছ, অথচ হতে পারে এটা তাজা না। এই যে মানে ধোকা দিয়ে বিক্রি, অধিক মুনাফার লাভের জন্য ধোকা দিয়ে এটা ধোকা সামিল, এই অর্থ তো আপনার মানুষের মধ্যে লোভ কত প্রকার। লোভ যদি না থাকতো মানুষকে লোভ নিঃশেষ করে দেয়, লোভ মানুষকে ধ্বংসে নিপতিত করে দেয়, লোভ মানুষকে জাহান্নামের অতল গভীরে পৌঁছে দিবে, এই লোভই মানুষকে নষ্ট করে দেয়। লোভ যদি আমাদের মধ্য থেকে চলে যেত তাহলে হয়তো এই মানবিক যে মূল্যবোধের অবক্ষয় এটা হয়তো অনেক অংশে আমাদের মাঝ থেকে কমে যেত।
ইনশাল্লাহ আসবো আবার আলোচনায়। কিছু কল রয়েছে, আমরা কল সামিল করে দিই, যে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। হুজুর, খাবারের মধ্যে ভেজালের পরিণাম সম্পর্কে জানতে চাই, এ বিষয়ে বিস্তারিত বলবেন দয়া করে।
পরিণাম সম্পর্কে জানতে চান, খাবারে ভেজাল মিশ্রণের পরিণাম? আমার তো ইচ্ছে করে যে দুনিয়ায় যত অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে একই প্ল্যাটফর্মে বসিয়ে তাদেরকে এই বয়ানগুলো শোনাই, যদি সম্ভব হতো, কিন্তু সেটা সম্ভব না। বিশেষত
বোঝানো উচিত, কোরআনে পাকের মধ্যে আসছে, বোঝাও বোঝানো দরকার।
এই অনুষ্ঠানটা কখনো না কখনো, এই অনুষ্ঠানটা তো দেখবে, যদি সে ব্যক্তিগত জীবনে অসৎ হয়, অসাধু ব্যবসায়ী হয়, তাহলে আল্লাহ তাআলা যদি তার মনে বিন্দু মাত্র যদি ঈমান যদি থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তবুও হয়তো সে আল্লাহর ভয় তার মাঝে জেগে উঠবে, খোদা ভীরুতা জেগে উঠবে। কবরের আজাব, জাহান্নামের আজাব, কত আজাব রয়েছে সে সম্পর্কে আজকে ইনশাআল্লাহ তাআলা শুনব। আরেকটা কল রয়েছে, জি কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি জানতে চাচ্ছিলাম মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধে আমাদের কি করণীয় রয়েছে?
মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধে কি করণীয় রয়েছে, আলোচনা চলছে ইনশাআল্লাহ, অনেক জবাব আপনি ইতোমধ্যে পেয়ে গেছেন, আরও কিছুটা আলোচনা বাকি আছে আমাদের ইনশাআল্লাহ, তার মধ্যে থেকেও আপনি পেয়ে যাবেন, সঙ্গেই থাকুন। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আজকে মানুষ সাময়িক, এই ক্ষণিকের জীবন, জাস্ট কি বলবো এটা, ফর দ্য টাইম বিং, কথায় আছে না যে চোখ মুদিলেই দুনিয়া আধার, চোখটা বন্ধ হলেই এই পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ক্ষণিকের পৃথিবীর জন্য আমরা কত অসাধু উপায় আমরা অবলম্বন করছি, খাবারের মধ্যে ভেজাল, বাসি খাবার দেয়া, তারপর এই যে তরমুজের সিজন আসলে তরমুজের সিজনের মধ্যে রং ইনজেক্ট করা, সিরিঞ্জের মাধ্যমে রং দিয়ে দেয়া, তারপর কার্বাইড দিয়ে দেওয়া যেন দ্রুত পেকে যায়, কলার মধ্যে কার্বাইড দিয়ে দেওয়া, কলার মধ্যে কার্বাইড না দিলে তো পাকবেই না, হলুদই হবে না খোসাটা। আচ্ছা অনেক সময় দেখা যায় দোকানে গিয়ে হলুদ খোসা দেখে কলাটা কিনলাম, কিন্তু ভেতরে কলার ভিতরে যে আছে এত শক্ত, বিশ্বাস করুন বোঝানো যাবে না, একদম কাঁচা কলা, অনেক মানে পুরোটাই কাঁচা বলা যায়, কাঁচা বলতে আর কি বোঝাবো আমি আপনাদের, কাঁচা কলা, না কোনো স্বাদ আছে, না কোনো ফ্লেভার আছে, না কোনো এর মধ্যে কোনো, কলার তো একটা ফ্লেভার থাকে, একটা স্বাদ থাকে, টেস্ট থাকে, কোনোটাই নেই, শুধু খোসাটা হলুদ। আহা, এত টাকা খাবে কে, এই টাকাগুলো খাবে কে, একবার কি চিন্তা করেছি মরে গেলে কি এই টাকাগুলো কবরে নিয়ে যেতে পারবো, চিন্তা করেছি আমরা কখনো? হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ক্ষতিগ্রস্ত হইও না এবং কারো ক্ষতি করো না, অর্থাৎ জেনে বুঝে ক্ষতিগ্রস্ত হতে নিষেধ করা হচ্ছে, আবার কাউকে ক্ষতি করতেও নিষেধ করা হচ্ছে,
ক্ষতি করে দিচ্ছে,
কারো ক্ষতি করো না। যারা এভাবে জেনে শুনে মানুষের ক্ষতি করে তারা সাময়িকভাবে লাভবান হলেও তারা হচ্ছে হারাম খোর,
ক্ষতি হচ্ছে,
হারামকারী, তাদের জন্য জান্নাত হারাম।
বাংলাদেশে প্রতি বছর প্রায় 45 লক্ষ লোক খাদ্যের বিষক্রিয়ে আক্রান্ত বিভিন্ন জটিল রোগে ভুগছে। এখন মুশকিল হলো যে ভেজাল খাবারের যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা আস্তে আস্তে দেখা দেয়,
ধীরে ধীরে স্লো পয়জন। হ্যাঁ,
আপনারা দেখবেন যে এর মধ্যে রয়েছে ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে দেয়,
কিডনি খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ,
তারপরে
আপনার লিভার খারাপ হয়ে যাচ্ছে,
অ্যাজমা, অরুচি,
পাকস্থলী খারাপ হয়ে যাচ্ছে,
ক্ষুধামন্দ, বদহজম, এরপরে ডায়রিয়া, চর্মরোগ, আলসার,
আইবিএস এর প্রবলেম হয়ে যাচ্ছে,
লিভার সিরোসিস হয়ে যাচ্ছে, অন্ধত্ব, চোখের সমস্যা, এভাবে করে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ হচ্ছে এই ভেজাল খাদ্যের কারণে। আপনি দেখে থাকবেন যে রাসায়নিক পদার্থগুলো
জি
লিভার, কিডনি, হার্ট, ব্রেন সব কিছুকে ধ্বংস করে দেয়, ক্ষীণ স্মৃতিশক্তি, রক্তশূন্যতা, পাকস্থলী, ফুসফুস, শ্বাসনালী ক্যান্সার, ব্লাড ক্যান্সার, এগুলো আপনার এই যে রাসায়নিক পদার্থের কারণে এগুলো হয়ে যায়। এরপরে দেখবেন যে কিছুদিন পূর্বে একটা জিনিস দেখলাম, আপনার ক্যান্সার যে আক্রান্ত হয় মাইক্রোপ্লাস্টিকের যে কণার কারণে, আমরা প্রতিনিয়ত এই টিব্যাগ খাচ্ছি, এই টিব্যাগের মধ্যে আপনার এই ধরনের কণা পাওয়া যাচ্ছে, রং মিশ্রিত হচ্ছে, এগুলো কিন্তু আপনার অহরহ হচ্ছে, কিন্তু গবেষণা হচ্ছে, গবেষণার ফল আমরা পাচ্ছি আর কি, অথচ এগুলো অলরেডি আমরা বুড়ি বুড়ি খেয়ে ফেলেছি অনেক আগেই। তো যাই হোক, ওই যে বললাম যে আস্তে আস্তে স্লো প্রয়োজন এগুলো, তো স্লো প্রয়োজন হিসাবে হয়তো আমাদের কী অবস্থা হবে, আমরা এখানে বসে কথা বলছি, আমাদের কী অবস্থা হবে, আল্লাহ আল্লাহ বাস আমাদের উপর হালের উপর রহম করো।
হ্যাঁ, আল্লাহ হেফাজত না করলে আমরা হেফাজত কিভাবে, আমরা তো কোনোভাবেই আমরা সুরক্ষা পাবো না। আর সবচেয়ে বড় কথা হলো লোভ, এমন এক জিনিস, এই লোভ মানুষকে মানে এটা শুধু মৃত্যুর আগ পর্যন্ত, মানে তার যে মৃতদেহ, একজন লোভী ব্যক্তির মৃতদেহ কবরে রাখার আগ পর্যন্ত, কবরস্থ করার আগ পর্যন্ত তার ভিতর থেকে এই লোভ তাড়িত হয় না, বিতাড়িত হয় না,
স্লোপ হয়, আস্তে আস্তে মানুষটাকে ধ্বংস করে দিল। আমার একটু ভেজাল,
এটা তো হত্যাই করা হলো না। আপনি সরাসরি একজনকে হত্যা করেন অথবা তাকে স্লো পয়জন ইনজেক্ট করে তাকে হত্যা করেন, একই তো ব্যাপার।
সূরা নিসার মধ্যে আসছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে, আল্লাহ তার উপর রাগান্বিত হন, তাকে অভিসম্পাত করেন এবং তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এখন যাদের কারণে লাখ লাখ মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, অবশ্যই ধুকে ধুকে বিদায় নিতে হচ্ছে দুনিয়া থেকে, মূলত এসব অসাধু এবং কালো ব্যবসায়ী আপনার, এরা কিন্তু সন্ত্রাসী থেকেও নিকৃষ্ট।
মুড়িটাকেও একটু সাদা করতে হবে, সাদা করার জন্য ইউরিয়া দিতে হবে, ইউরিয়া ছাড়া মুড়ি সাদা হয় না। আচ্ছা, এখন আমাদেরও কিন্তু, দর্শকদেরও মানে আমরা যারা ভোক্তা, আমাদেরও কিছু সমস্যা আছে। যেমন আমরা সাদা মুড়ি ছাড়া বাজারে মুড়ি কিনবো না, সাদা মুড়িটাই আমাকে খেতে হবে, সাদা চিনি ছাড়া আমি চিনি খাবো না, সাদা চিনিটাই আমাকে খেতে হবে। এই চিনির মধ্যে, মুড়ির মধ্যে কি দিয়ে সাদা করা হয়? ইউরিয়া দিয়ে সাদা করা হয়, কি দিয়ে সাদা করা হবে? এখন এই যে ইউরিয়া, এর ইউরিয়া মানব দেহে কি ক্ষতি বিস্তার করছে, কি ক্ষতি করছে, সেটা তো আমাকে জানতে হবে। আমি যদি জানি তাহলে আমি এটা কখনোই খাবো না। তো এরকম প্রতিটা ক্ষেত্রে আমাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটা সম্পর্কে আমাদের
গ্রামে দেখতাম আমাদের গ্রামে মাঝে মধ্যে আগের দেখতাম, ছোটকালে দেখতাম যে ঘরে ঘরে কিছু সময় অনেক মুড়ি ভাজত, মুরব্বীরা মুড়ি ভাজতেন, ওটা কষ্টকর। এখন হয়তো আমাদের যারা সমাজের মধ্যে এখন যারা মানে বধু হয়ে ঘরে আসছে তারা হয়তো এই কাজ জানেন, হতে পারে এরকম, কিন্তু আমাদের মা অথবা ওই আমলে যারা ছিলেন, ছোটকালে যাদেরকে দেখেছি, তারা কিন্তু মুড়ি ভাজতেন, এটার মধ্যে পরিশ্রমী ছিলেন, এটার মধ্যে কিন্তু কেমিক্যাল দেওয়ার কোনো অপশন দেখা যাচ্ছে, ওখানে ইউরিয়াও দেওয়া হতো না, কিছু দেওয়া হতো না। কিন্তু এখন এগুলো কিন্তু প্যাকেটজাত মুড়ি আপনি বাজারে দেখবেন সয়লাভ হয়ে গেছে, এগুলো বছর পর বছর ডেট দেওয়া থাকছেন, অথবা আপনি ঘরে ভাজছেন যে মুড়িগুলো সেগুলো এক বছর তো রাখা যাচ্ছে না, আপনি এক মাস দু মাসের মধ্যে খেয়ে ফেলছেন, তাও আটকিয়ে রাখার দ্বারা। এই যে মোচমোচে করার একটা মানে উত্তম পদ্ধতি কেমিক্যাল দিয়ে করা হচ্ছে, মানুষকে খাওয়ানো হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা অলস হয়ে যাচ্ছি, আমরা কাজ জানি না, আমরা কাজ শিখি না। আমাদের ঘরের মহিলারা কাজ অনেক অংশে জানে না এখন, কীভাবে এই কাজটা করতে হবে, কীভাবে মুড়ি ভাজতে হবে, কীভাবে কী করতে হবে, অর্থাৎ অর্গানিকগুলো আমাদের কীভাবে খেতে হবে, কীভাবে বানাতে হবে, এগুলো হয়তো আমাদের জানাই নেই। আজকের আমার ছোট বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন যে বলা হয়ে থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রিকাতে আসে অনেক সময় যে শিশু খাদ্যে যে ভেজাল, শিশু খাদ্যে, এবং শিশু খাদ্যই বেশি চলে, চকলেট, আপনার বিভিন্ন
ফ্যাব্রিক কালার
এবং বিভিন্ন আপনার, যেমন বাজারে দেখবেন লিচু ফ্লেভারে অনেক কিছু পাওয়া যাচ্ছে,
এর মধ্যে কি আছে,
বাচ্চারা খুব এটাকে মানে খেয়ে থাকে,
খুব চয়েস করে।
আপনি দেখবেন যে দোকানের মধ্যেও কি একদম মানে সামনে এগুলো কি কি করে রাখে, আর আমিও কি আমার বাচ্চাকে এগুলো কিনে দেই, না কিনে কাঁদবে, মানে সে কাঁদবে এজন্য তাকে কি করা হয়, কিনে দেয়া হয়, কিন্তু আমি এই বাচ্চা কাঁদছে সেজন্য আমি কিনে দিচ্ছি, সে এগুলো খেয়ে নিচ্ছে, তার পেটে আমি কি ঢুকাচ্ছি, এটা আমাদের চিন্তা করতে হবে। আমার সন্তানকে যদি আমি অর্গানিক খাবারগুলো যেগুলো
শোচনীয় অবস্থা
এগুলো দেয়া যায়, তাহলে আমার মনে হয় আস্তে আস্তে করে তারা অভ্যস্ত হবে, আর বড় হলেও তারা এদিকেই ঝুঁকবে। আর যদি আমি ছোটকাল থেকেই তাদেরকে এই খাবারগুলোই, বাজারের খাবারগুলোই ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এখন নাম বললে এর হয়তো ই হয়ে যাবে, তো হয়তো দর্শকরা অনেকেই জানে যেগুলো আছে বাজারের মধ্যে শিশু খাদ্য হিসাবে, এ সম্পর্কে এর মানে যে কুপ্রথা রয়েছে, এর এর যে ক্ষতিকারক দিক রয়েছে সেটাও জানে, জানার পরেও কিনে দেয়, জিজ্ঞেস করলে বলে কি করবো বাচ্চা কাঁদে, না দিলে কাঁদে, একটু কাঁদতে দিন না, কাঁদতে দিলে এটা তো তার জন্য লাভ হবে, আর নয়তো এই অবস্থায় তার দেখবেন ব্রেন কম হয়ে যাচ্ছে, তার অন্যান্য সমস্যা, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, ছোট অবস্থায় চোখে চশমা, এটা তো এখন দেখা যাচ্ছে। আগে তো কল্পনাও করা যেত না ছোট অবস্থায় চশমা। এই জিনিসগুলো আমাদের লক্ষণীয় এবং আমরা মূলত সচেতন হতে হবে। সচেতন আমরা যদি না হই তাহলে এ থেকে ফেরত আসা অসম্ভব।
এটা ভয়াবহ পরিণতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একজন ইসলামী বোন মেসেজ করেছেন আমাদের রাজশাহী উত্তরপাড়া থেকে, ভাইজান আমার সালাম নেবেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো অনেক পরিশ্রম করে উপার্জন করি এবং সেই টাকা দিয়ে খাদ্য কিনি, কিন্তু যারা ভেজাল মিশ্রণ করছে তারা কি একবারও মৃত্যুর কথা ভাবে না? আখিরাতের কথা কি মনে পড়ে না? পরিবারের কথা কি চিন্তা করে না?
আল্লাহু আকবার।
চিন্তাই যদি করতো, মনেই যদি পড়তো, তাহলে কি ভেজাল করতো? কথায় আছে না যে কানা জাগরে কিবা রাত কিবা দিন, অন্ধ মানুষকে জাগানো যায় না। একজন ঘুমন্ত মানুষ তাকে জাগানো যায়, তাকে উঠালে ভাই সকাল হয়েছে ওঠো,
জাগ্রত।
অন্ধ মানুষকে, অন্ধ যার চোখে পর্দা পড়ে গেছে, লোভের পর্দা, গুনাহের পর্দা, পাপের পর্দা পড়ে গেছে, তাকে কি করে জাগানো হবে? তাকে তো জাগালে সে বলবে, একজন অন্ধ ব্যক্তিকে জাগালে বলবে, ভাই আমার কাছে দিনও যেমন রাতও তেমন, আমাকে জাগিয়ে কি লাভ? যার হৃদয় মরে যাবে, যার হৃদয় শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে, লোভ করতে করতে, শুধু টাকা চাই টাকা। হিন্দিতে একটা প্রবাদ আছে, হায় পয়সা চাহে হো জায়সা, যেমনই হোক আমার টাকা চাই, শুধু টাকা। এই টাকা কবরে নিয়ে যাওয়া যাবে না, কেউ নিয়ে যেতে পারেনি, ইতিহাসে নেই। আর কবরে গিয়ে এই টাকার কি কাজ? সেখানে গিয়ে এই টাকা দিয়ে কি হবে?
কবর আলোকিত হবে না তো।
কবর আলোকিত কি টাকা দিয়ে হয়? কবর আলোকিত হবে নেক আমল দিয়ে, সৎ কর্ম দিয়ে, ইবাদত বন্দেগি দিয়ে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান।
এখানে একটা জিনিস,
কতগুলো প্রাণকে হত্যা করা হচ্ছে ভেজাল মিশ্রণ।
এখানে একটা জিনিস আমি রফিক ভাই বলতে চাচ্ছি যে অনেক ব্যবসায়ী হয়তো আমাদের এখন সাথে যুক্ত থাকতে পারে, নিজেদের মধ্যে একটা ই আসতে পারে যে না আমি
প্রতিক্রিয়া
করব না, কিন্তু পরক্ষণেই যখন সে দোকানে যাবে, মার্কেটে যাবে, তখন তার মধ্যে যখন পাশের ব্যবসায়ীর কাছে বেচা বিক্রি অনেক দেখবে আর আমার কাছে নেই, তখন কিন্তু মন আবার ওদিকেই চলে যাবে, লোভ কাজ করে। দেখুন, রিজিক দেয়ার মালিক তো মহান রব তাআলা, এটা আমরা সবাই স্বীকার করি। তারপরেও রিজিকের পিছনেই আমরা দৌড়াই। যদি আমরা রিজিকের পিছনে না দৌড়িয়ে রব তালার পিছনে দৌড়াতাম, রব তালাকে আমরা স্মরণ করতাম, তাহলে তো রিজিক আমার পদচুম্বন করত।
সুবহানাল্লাহ, খুব চমৎকার।
এখানে তো আমি ওই সকল ব্যবসায়ীদেরকে বলবো যারা এই কাজগুলো করে থাকেন, অথবা বলবে দেখুন আমার কি দোষ এখানে, আমি তো সেই আরব থেকে নিয়ে আসি, আরবদের আরব দ্বারা এই কাজটা করে। তো যেমন
আমি সেই ব্যবসা করব না যেটা দেখছি আমি আরবদার করছে,
আপনার
আমার কি দরকার যে হারাম জিনিসটাই আমাকে বিক্রি করতে হবে? আমার তো এখানে কোনো প্রয়োজন নেই।
আপনার ফার্মগুলোর মধ্যে যেভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করা, এটা তো সর্বস্বীকৃত। অ্যান্টিবায়োটিক দিয়ে তাদেরকে মোটা তাজা করা এবং যে ফিডগুলো খাওয়ানো হয়, এগুলো হয়তো সমাজের অনেক মানুষ রয়েছে যখন গোস্ত সামনে আসে জিজ্ঞেস করে এটা কি ফার্মের না দেশি, জিজ্ঞেস করে খায় নাকি খায় না, এটা ভালো একটা জিনিস। কিন্তু আমরা নিজেরা কি কখনো উদ্যোক্তা হয়েছি যে আমি নিজে অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করে আমি ফার্ম তৈরি করব? আমি নিজে উদ্যোক্তা হই না, নিজে আগে সংশোধন হই। এগুলো ছাড়া কি মানুষ আগে এগুলো মুরগি পালন করেনি? তারা কি ব্যবসা করেনি? অথচ আপনি যদি দেখে আপনি দেখেন সমাজের মধ্যে দেশি মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি, এর দামও বেশি, আপনি এটা আপনি প্রতিপালন করেন না, প্রোডাকশনের জন্য আপনি ওইটা করছেন অ্যান্টিবায়োটিক দিয়ে বা মানুষের ক্ষতি করছেন, নিজেও হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। সময় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। দর্শক, এতটুকুই শুধু বলবো যে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত তখনই দেবে যখন আমরা আল্লাহ তাআলা রেজামন্দি অনুযায়ী আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করব। আমি যদি ব্যক্তিগতভাবে অসৎ ব্যবসায়ী হই, অসাধু ব্যবসায়ী হই, সেই ব্যবসার মধ্যে আমার হাদিসে পাকে তো শুনলাম আমরা, যেটা ক্ষণস্থায়ী লাভ, লাভবান মনে হলেও এটা হচ্ছে হারাম, আর এটা ক্ষণস্থায়ী লাভবান আপনাকে কখনো জান্নাতে নিয়ে যাবে না। আপনি হারাম মানুষের সাথে আপনি ধোঁকা দিচ্ছেন, মানুষকে প্রতারণা করছেন, মানুষকে প্রতারণা করে, মানুষকে ধোকা দিয়ে আপনি যে বিক্রয় লব্ধ অর্থ আপনি ভক্ষণ করছেন কিংবা আপনার পরিবারকে খাওয়াচ্ছেন, এটা সরাসরি এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এই অর্থ দিয়ে আপনি যতই সম্পদের উপর সম্পদ গড়েন না কেন, তা একদিন ভেঙে পড়বে বালুর ঘরের মতো। বালুর ঘর যেমন স্থায়ী হয় না, আপনার এই ঘরও তেমন স্থায়ী হবে না, কারণ আপনার এই বিল্ডিংয়ের, এই ভবনের প্রতিটি ইটের মধ্যে মানুষের হাই লেগে আছে, মানুষের অভিশাপ লেগে আছে। কাজেই এর থেকে বের হয়ে আসুন। একটা জিনিস আমি এও বলবো যে যারা আমরা আজকে এই অনুষ্ঠান দেখছি, যত ব্যবসায়ী আমরা দেখছি, সবাই কিন্তু অসৎ না,
সৎ তো অবশ্যই রয়েছে,
সৎ মানুষ অবশ্যই রয়েছে, সৎ ব্যবসায়ী অবশ্যই দুনিয়াতে রয়েছে, তাই তো দুনিয়া টিকে আছে। কিন্তু তাদের পার্সেন্টেজ কত, তাদের সংখ্যা কত? খুবই কম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। শেষ পর্যন্ত আমি ফজলে রাব্বি ভাইয়ের কাছে আরো একবার আসবো, সময় একেবারেই শেষের দাঁড়গোড়ায় পৌঁছে গেছে। 3 মিনিট আপনার হাতে আছে, একটু গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আশা করছি।
সূরাতুল মুতাফফিফিনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি কিছু আয়াত বলার চেষ্টা করব। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, পরিমাপে কারচুপিকারীদের ধ্বংস অবধারিত।
ডেফিনেটলি
তারা ধ্বংসে আছে যদি তারা তওবা না করে। বলেন, আল্লাযীনা ইযা তালু আলা নাসি ইস্তাউফুন, বলেন যে এরা যখন লোকদের থেকে মেপে নেয় তখন তো পুরোপুরি নিয়ে থাকে।
আল্লাহ।
আর ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়ুখসিরুন, আর যখন তাদেরকে মেপে ও ওজন করে দেয়, অর্থাৎ লোকদেরকে যখন দেয় তখন কম দিয়ে, নিজের সময় পুরোটা
পুরোটাই ঠিক আছে,
কিন্তু অন্যদেরকে যখন দেয় তখন
ওজনে কম,
ওজনে কম দেয়। আল্লাহ বলেন, ওই লোকদের কি এই বিশ্বাস নেই যে তাদেরকে উঠতে হবে কিয়ামতের দিন উঠতে হবে? অর্থাৎ মানুষের মধ্যে মনে এই বিশ্বাসটাই নেই আজকে যে আমাকে একদিন উঠতে হবে। তারা মনে করছে যে যা আছে দুনিয়াতেই আছে, সব এখানে শেষ হয়ে যাবে, আর আমাদের কোনো মানে না আমাদের আজাব হবে না কিছু হবে, আমরা আর কোথাও উঠবো না। তো আল্লাহ বলেন, তারা কি এটা ভাবছে তাদেরকে উঠতে হবে না? আল্লাহ বলেন, ইয়াউমিন আযীম, বড় দিন, মহান একটা দিন, সেদিন তাদেরকে উঠতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সকল মানুষকে রব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হতেই হবে, আর পৃথিবীতে যা করেছে বিন্দু বিন্দু অর্থাৎ ছোটোখাটো জিনিসেরও হিসাব দিতে হবে। তো আজ যারাই ওজনে কম দিচ্ছে অথবা এই খাদ্যে যারা ভেজাল করছে, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে এর জবাব দিতে হবে। সেদিন কি তারা এই আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিতে পারবে? কখনোই পারবে না। তো সেখানে তো আর টাকা, সে এটা ভাববে যে আমি টাকা দিয়ে বেঁচে যাব, কখনোই না। সেখানে তার কাছ থেকে আমলটি নিয়ে নেওয়া হবে, আর যার সাথে ধোঁকা করেছিল তাকে দিয়ে দেওয়া হবে, আর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই জন্যই আজ থেকে আমরা তওবা করে নিই এবং এই কাজগুলো করা, মানুষকে ধোঁকা দিয়ে যেন আমরা ছেড়ে দিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যারাই আমরা ভেজাল খাদ্যে ভেজাল মিশ্রণ করি, অসাধু উপায়ে ব্যবসা করি, আসুন আমরা তওবা করে নিই। আল্লাহ তাআলা অনেক বড়, আমার রব তাআলা অনেক বড়। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর কমতি নেই, কমতি যদি থাকে সেটা হচ্ছে আমাদের বিশ্বাসে, আমাদের আস্থায়। আল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থা নেই বললেই চলে। শূন্যের কোঠায় ভরসা, শূন্যের কোঠায় আমাদের ভরসা, আমাদের আস্থা গিয়ে ঠেকেছে উপলক্ষের ওপর। ওষুধ খাবো তো সুস্থ হব, টাকা থাকবে তো ভালো থাকবো, স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করতে পারবো, এটা তো হচ্ছে উপলক্ষ। কিন্তু আমাকে ভালো যিনি রাখবেন তিনি হচ্ছেন আমার রব তাআলা, আমাকে যিনি সুস্থ করবেন অসুস্থ থেকে, অসুস্থতা থেকে যিনি সুস্থতা দান করবেন, আরোগ্য দান করবেন, তিনি হচ্ছেন আমার রব তাআলা। ওষুধ আর অর্থ এটা তো একটা মাধ্যম, একটা উপলক্ষ। আল্লাহ তাআলা আমাদের ধ্যান জ্ঞান, আমাদের ইমান ও আমল এর মধ্যে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমাদের ইমানও যেন মজবুত হয়ে যায়, আমাদের আমলও যেন বৃদ্ধি পায়, আমাদের জ্ঞান, আমাদের বিচার বিশ্লেষণ, আমাদের বুদ্ধিমত্তা সব কিছুতে যেন আল্লাহ তাআলা বরকত দান করে, হারাম সম্পদ খাওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। সময় একেবারেই শেষ, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। দেখতে থাকুন মদনী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।
দাও ইখলাসে মুনি।